আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং মোবারকবাদ। এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ একটি মদিনী চ্যানেলের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআন শরীফের বিভিন্ন সূরার ফজিলত এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হাদিসে মুবারাকাতে রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জামিউস সাগির কিতাবে ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল্লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, তোমাদের দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, নিঃসন্দেহে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই কোরআন শরীফের মর্যাদা এবং শান অতুলনীয়। পৃথিবীর কোনো কিতাবের সাথে বা কোনো বইয়ের সাথে কোরআন শরীফের তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইঞ্জিল শরীফ, এছাড়া অন্যান্য সহিফা, এই সকল কিতাব এবং সহিফার মধ্যে কোরআন শরীফের মর্যাদা সবচেয়ে বেশি। কোরআন শরীফের ফজিলত সবচেয়ে বেশি, এর অর্থ হচ্ছে কোরআন শরীফ পাঠকারীর বা কোরআন শরীফ যে তেলাওয়াত করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নেকি এবং সওয়াব প্রদান করে থাকেন। এটাই হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে বেশি ফজিলত হওয়ার অর্থ। অথচ অন্যান্য যত আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং অন্যান্য সহিফা, ও সকল কিতাবের ফজিলত অনেক বেশি, কারণ সবগুলাই আল্লাহ তাআলার কালাম। কোরআন শরীফ যেভাবে আল্লাহ তাআলার কালাম, অন্যান্য আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলার কালাম, কিন্তু কোরআন শরীফের ফজিলত যে সবচেয়ে বেশি, এটা দ্বারা মূলত এটা বোঝানো উদ্দেশ্য, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে বা কোরআন শরীফ পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নেকি এবং সওয়াব প্রদান করে থাকেন। এই কারণে হাদিসে মোবারাকাতেও কোরআন শরীফ তেলাওয়াতকারীকে এবং যে কোরআন শরীফ শিখে এবং শিখায় তাকে উত্তম বলা হয়েছে, সবচেয়ে উত্তম। যেমন তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। অর্থাৎ কোরআন শরীফ যে শিখে এবং শিখায় তাকে সবচেয়ে উত্তম ব্যক্তি বলা হয়েছে। অনুরূপভাবে তিরমিজি শরীফের অপর এক হাদিসে মোবারাকাতে বর্ণিত, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ফাল হাসানাতু বি আশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লাম হারফুন ওয়া মিম হারফুন। অর্থ, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে একটি সওয়াব পাবে, আর প্রতিটি সওয়াব দশ গুণ বৃদ্ধি পায়। প্রিয় নবী বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, মিম একটি অক্ষর এবং লাম একটি অক্ষর। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশ দশটি করে নেকি পাওয়া যায়। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকা, যা বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে তার উদাহরণ, তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো, যার ঘ্রাণও ভালো এবং স্বাদও ভালো। আর যে মুমিন কোরআন শরীফ পড়ে না, সে এমন খেজুরের মতো যার স্বাদ তো আছে, টেস্ট তো আছে, কিন্তু ঘ্রাণ নেই। আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে, অর্থাৎ মুখে তো নিজেকে মুসলমান দাবি করে কিন্তু মনে মনে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, মিথ্যা মিথ্যি নিজেকে মুমিন দাবি করে, তাকে মুনাফিক বলে। তো যে মুনাফিক কোরআন শরীফ পড়ে, সে এমন ফুলের মতো যার ঘ্রাণ তো আছে কিন্তু স্বাদ, টেস্ট তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না, সে হানজালা ফলের মতো যার ঘ্রাণও নেই এবং স্বাদও নেই। তো বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআন শরীফের ফজিলত দ্বারা এটাই বুঝানো, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে বা কোরআন শরীফ তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবের তুলনায় বেশি সওয়াব প্রদান করে থাকে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, অর্থাৎ আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং স্বয়ং আমি এর হিফাজতকারী। কোরআন শরীফের এটি একটি বিশেষ বিশেষত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন এবং এ কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন। অথচ অন্যান্য আসমানি কিতাবসমূহ যখন অবতীর্ণ হয়েছিল তো সেগুলোর হিফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। এ কারণেই অন্যান্য আসমানি কিতাবসমূহের মধ্যে পরবর্তী উম্মতিরা তা পরিবর্তন করে দিয়েছে, অনেক হেরফের করে দিয়েছে, ওই আসমানি কিতাবসমূহের আয়াতসমূহকে ওলট পালট করে দিয়েছে এবং নিজের মন অনুযায়ী সে সময়কার উম্মতিরা মন গড়া বানিয়ে নিয়েছে। এ কারণেই আজ আমরা তাওরাত, জাবুর শরীফ, ইঞ্জিল শরীফের মধ্যে বা এগুলোর আসল অস্তিত্ব খুঁজে পাই না। কিন্তু কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সংরক্ষণকারী, এ কারণে মানুষ এবং জিনের মধ্যে কারো সাধ্য নাই এ কোরআন শরীফকে পরিবর্তন করবে বা নিজের মন গড়া ওলট পালট করে দিবে বা একটা জবরকেও জের করতে পারবে। দর্শকবৃন্দ, আমরা আমাদের সমাজেও দেখতে পাই, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ ভুল তেলাওয়াত করে বা কোনো ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফের ভুল তেলাওয়াত করে বসে বা কোনো হাফিজ সাহেব ভুল পড়ে বসে, তাহলে তাকে লোকমা দেওয়া হয়, তার ভুল পাঠ করাটা মানুষ গ্রহণ করতে পারে না। বা কোনো কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে যদি কোরআন শরীফের জবর থেকে জের লেখা থাকে, জেরের জায়গায় পেশ লেখা থাকে বা কোনো অক্ষর পরিবর্তন যদি দেখা দেয়, তাহলে মানুষ সেটা গ্রহণ করে না। এর অসংখ্য উদাহরণ রয়েছে। অমুসলিমরা কোরআন শরীফকে পরীক্ষা করার জন্য, যে কোরআন শরীফের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এর সংরক্ষণকারী, ইন্না লাহু লাহাফিযুন, আমি স্বয়ং এর হিফাজতকারী, এই কথা যে বলেছেন এটা কতটুকু সত্য, এটা যাচাই করার জন্য অসংখ্য অমুসলিমরা, এরকম রিওয়ায়েতে রয়েছে, তারা তাওরাত, জাবুর বা ইঞ্জিল শরীফের মধ্যে বিভিন্ন পরিবর্তন করে তা বাজারে যখন বিক্রি করতে যায় তা সহজেই বিক্রি হয়ে যায়। কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে একটু পরিবর্তন করে, অক্ষর চেঞ্জ করে, হরফ চেঞ্জ করে বা জবরকে জের বা জেরকে পেশ বানিয়ে যখন বাজারে বিক্রি করে, তখন সেটা বিক্রি হয় না, মুসলমানেরা তা অ্যাকসেপ্ট করতে পারে না, তা গ্রহণ করতে পারে না। তখন তারা বুঝতে পারে যে কোরআন শরীফের সাথে মুসলমানদের এত গভীর সম্পর্ক যা আসলেই অতুলনীয়, যা কল্পনারও বাইরে। আজ আমাদের সামনেও যদি কেউ সূরা ফাতিহার একটি আয়াতকেও ভুল পড়ে, তাহলে আমরা সে ভুলটাকে ধরে ফেলতে পারি যে তুমি এটা ভুল পড়ছো, এটা সঠিক পড়ছো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের হিফাজত করেছেন। তাছাড়া কোরআন শরীফ সংরক্ষণের আরেকটি যে পন্থা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন সেটা হচ্ছে, পূর্বেকার উম্মতিরা যখন তাদের মাঝে আসমানি কিতাব অবতীর্ণ হইতো তখন তারা সে আসমানি কিতাবকে মুখস্থ করতে পারতো না, হিফজ করতে পারতো না, বরং ওই আসমানি কিতাবসমূহ শুধু ওই যুগের নবী বা রসুলেরই মুখস্থ থাকতো। কিন্তু এটা আল্লাহ তাআলার দয়া যে প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সদকায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই উম্মতে মুহাম্মাদি সহজেই কোরআন শরীফকে মুখস্থ করতে পারে, কোরআন শরীফকে স্মরণ রাখতে পারে। কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ না হলেও এর আয়াতসমূহ বা ছোট ছোট সুরা মনে রাখতে পারে, যেমন হয়তো আপনারও কিছু সুরা আল্লাহ তাআলার দয়ায় মুখস্থ আছে। আর আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে ছোট ছোট বাচ্চারা কোরআনে পাককে নিমিষেই কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে হিফজ করে ফেলতে পারতেছে। তো এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে সংরক্ষণ করেছেন। কোরআন শরীফের অবতীর্ণের দুইটি ধারা রয়েছে, বা বলতে পারেন কোরআন শরীফের দুইটি স্টেপ রয়েছে বা দুটি ধারাবাহিকতা বা স্তর রয়েছে। একটি হচ্ছে লহে মাহফুজের দিক থেকে এবং দ্বিতীয় হচ্ছে অবতীর্ণের দিক থেকে। আজ আমরা আমাদের সামনে কোরআন শরীফকে যে বই আকারে দেখতে পাই, এই বইয়ের মধ্যে বা বই আকারে কোরআন শরীফের মধ্যে সূরাসমূহের যে ধারাবাহিকতা রয়েছে, প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকরা, এভাবে একটির পর একটি যে সূরার ধারাবাহিকতা রয়েছে, এটা সেই ধারাবাহিকতা যে ধারাবাহিকতায় কোরআন শরীফ লহে মাহফুজের মধ্যে রয়েছে। জি হ্যাঁ, আমাদের সামনে কিতাব আকারে যেভাবে কোরআন শরীফ রয়েছে এভাবেই লহে মাহফুজে কোরআনে পাক সংরক্ষিত আছে, এটা হচ্ছে একটি ধারা। আর কোরআন শরীফ অবতীর্ণের দিক থেকে যদি আমরা দেখি, তো যেভাবে আমাদের সামনে বই আকারে কোরআন শরীফ রয়েছে, কোরআন শরীফ কিন্তু অবতীর্ণ সেভাবে হয় নাই। কোরআন শরীফ অবতীর্ণ হওয়াটা একটু ভিন্নভাবে হয়েছে, যেমন প্রথমেই যে সূরা বাকারা অবতীর্ণ হয়েছে বা প্রথমে যে সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে এমন না। আমরা অনেকেই হয়তো জানি যে প্রথম যে ওয়াহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর জবালে নূরে অবতীর্ণ হয়েছে, সেই ওয়াহি বা কোরআনের আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক। এই আয়াতে মোবারকা কোরআন শরীফের কি প্রথমে? না। সূরা ফাতিহার পরে? না, বরং সর্বশেষ পারায়, 30 নম্বর পারার শেষের দিকে সূরা আলাকের এটি আয়াতে মোবারকা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন শরীফের আয়াতে মোবারকা অবতীর্ণ হইত, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন যে এই আয়াতে মোবারকাটি বা এই সূরাটি অমুক সূরার পরে তোমরা রাখবে। অথচ ওই সময়ে বই আকারে কোরআন শরীফ সংরক্ষণ ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের কোরআন শরীফের সাথে এমন গভীর সম্পর্ক ছিল, তারা কোরআন শরীফকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শরীফের আয়াতকে ধারাবাহিকতা বজায় রাখতে বলতেন ঠিক সেভাবেই সাহাবায়ে কেরামগণ ওই ধারাবাহিকতা বজায় রেখে কোরআন শরীফকে হিফজ করে ফেলতেন। আজ আমাদের সামনে খুব সহজেই কোরআন শরীফ সাজানো আছে, একটার পর একটা সূরা সাজানো আছে, কোনটার পর কোনটা হওয়া উচিত হবে সে সবগুলো আমরা মানে প্রস্তুত হিসাবে পেয়েছি, আমাদের সামনে প্রস্তুত করা আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে কোরআন শরীফের আয়াত এক এক সময়ে এক একভাবে অবতীর্ণ হয়েছে, স্থান কাল পাত্র অনুযায়ী, বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন প্রয়োজন অনুসারে যখন যেভাবে দরকার পড়েছে সেভাবে কোরআন শরীফের দুইটি আয়াত, তিনটি আয়াত, মাঝে মাঝে পুরো সূরা অবতীর্ণ হয়েছে। আর যখন অবতীর্ণ হইতো আমার প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন যে এই সূরাকে এই সূরার পর রাখবে, এই আয়াতকে এই আয়াতের পর রাখবে। আর সাহাবায়ে কেরামদের স্মৃতিশক্তি দেখুন, তাদের সামনে কোনো বই ছিল না, কোরআন শরীফ সুন্দরভাবে সাজানো ছিল না, ধারাবাহিকতাভাবে সাজানো ছিল না, শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দ্বারা প্রিয় নবীর কথা শুনে তারা কোরআন শরীফকে ওইভাবেই মুখস্থ করে ফেলতেন, অর্থাৎ সুরা ফাতিহার পরে সুরা বাকারা হবে, বাকারার পরে অমুক সুরা হবে, অমুকের পর অমুক সুরা হবে, এইভাবে করে তারা জিনিসটাকে মাথার মধ্যে স্মরণ রাখতেন, তারা স্মৃতিশক্তির মধ্যে নিজেদের বুকের মধ্যে তা ধারণ করে নিতেন আর এইভাবে মুখস্থ করে রাখতেন। কেমন কষ্টের যুগ ছিল, কেমন সেটা দিন ছিল যে ওই সময় খাতা কলম ছিল না, বই খাতা ছিল না। সাহাবায়ে কেরামগণ যখন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হতো গাছের পাতার মধ্যে, পাথরের মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে, এমনকি পশু পাখির চামড়ার মধ্যে কোরআন শরীফের আয়াতসমূহ লিখে রাখতেন আর নিজের স্মৃতির মধ্যে ধারাবাহিকভাবে কোরআন শরীফকে মুখস্থ রাখতেন, যে ধারাবাহিকতায় আজ কিতাব আমাদের সামনে রয়েছে প্রস্তুত আকারে এবং লহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। কিন্তু ধারাবাহিকতা, অবতীর্ণের যে ধারাবাহিকতা, এটা খুবই কষ্টের এবং মুখস্থ রাখাটাও বর্তমান যুগে আমাদের কারো পক্ষে হয়তো সম্ভব হবে না যে শুনে শুনে সে ধারাবাহিকতা বজায় রেখেছে তা মুখস্থ রাখা, কিন্তু সাহাবায়ে কেরামগণ তা মনে রাখতেন, এটা তাদের স্মৃতিশক্তি ছিল। এই কারণেই হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ করেন যে আমি কোরআন শরীফের এক একটি আয়াত বা সুরার ব্যাপারে জানি, যে কোন সুরা রাতে অবতীর্ণ হয়েছে এবং কোন সুরা দিনে অবতীর্ণ হয়েছে, আর আমি এটাও জানি যে কোন সুরা বা আয়াত পাহাড়ে বা পর্বতে অবতীর্ণ হয়েছে, এবং এটাও জানি যে কোন সুরা বা আয়াত সমতল ভূমিতে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ কোরআন শরীফের সাথে এত গভীরভাবে তাদের সম্পর্ক ছিল, কোরআন শরীফকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন যে এক তো কোরআন শরীফের এক একটি তাফসির এবং ব্যাখ্যা প্রিয়নবীর কাছ থেকে শ্রবণ করতেন, এবং কোরআন শরীফের প্রত্যেকটি বিষয় কোথায় অবতীর্ণ হয়েছে, কীভাবে অবতীর্ণ হয়েছে, এরা কোন আয়াতের পর হবে, এই সবগুলো বিষয় তারা মনে রাখতেন। আবার কোরআন শরীফের দুই রকমের সুরা রয়েছে, সম্পূর্ণ 30 পারা কোরআন শরীফ যা আমরা দেখতে পাই এতে দুই রকমের সুরা রয়েছে, একটি হচ্ছে মাক্কি সুরা, দ্বিতীয় হচ্ছে মদনী সুরা। কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ সুরা হচ্ছে মাক্কি সুরা। কোরআন শরীফে টোটাল 114টি সুরা রয়েছে, যার মধ্যে 86টি সুরা হচ্ছে মাক্কি সুরা এবং বাকি 28টি সুরা হচ্ছে মদনী সুরা। এখন প্রশ্ন হচ্ছে মাক্কি সুরা কোনগুলোকে বলে এবং মদনী সুরা কোনগুলোকে বলে? তো উলেমায়ে কেরামগণ, বিশেষভাবে মুফাসসিরিনে কেরামগণ এ ব্যাপারে বলেন, মক্কাতে যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে বা মক্কাতুল মুকাররমাতে যে সকল সুরা সমূহ অবতীর্ণ হয়েছে সে সকল আয়াত বা সুরাকে মাক্কি সুরা বলে, এবং মদিনাতুল মুনাওয়ারাতে যে সকল সুরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মদিনী সুরা বলে। কিন্তু বিশুদ্ধ এবং পারফেক্ট মতামত হচ্ছে হিজরতের পূর্বে যে সকল সুরা অবতীর্ণ হয়েছে সেই সকল সুরাকে মাক্কি সুরা বলে, এবং হিজরতের পরে যে সকল সুরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মদনী সুরা বলে। সেই হিসাবে হিজরতের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি মক্কাতেও থাকেন আর সে অবস্থাতেও যদি কোরআন শরীফের কোনো সুরা অবতীর্ণ হয়েছে তাহলে সেটা মদনী সুরা হিসাবে গণ্য হবে, কেননা এই সুরাটি হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। তো এভাবেই মক্কি সুরা হয় 86টি এবং মদনী সুরা হয় 28টি। মক্কি সুরাতে এবং মদনী সুরাতে কিছু বিষয়বস্তুর পার্থক্য পরিলক্ষিত হয় বা দেখা যায়। যেমন মক্কি সুরা যেহেতু হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে তাই প্রাথমিক পর্যায়ে এখানে মানুষদেরকে এ মক্কি সুরাগুলোতে কুফুর এবং শিরিক থেকে বাঁচার প্রতি আহ্বান করা হয়েছে এবং তাওহীদের প্রতি ধাবিত হবার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে মক্কি যত সুরাসমূহ রয়েছে এর বৈশিষ্ট্যসমূহ হচ্ছে যে মক্কি সুরাগুলোতে তাওহীদের দাওয়াত, অর্থাৎ আল্লাহ এক, তার সাথে কাউকে শরিক করা যাবে না, এই কথাটি বারবার বলা হয়েছে। নবুয়তের দাওয়াত, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে রসুল, এ কথাকে বারবার প্রমাণ করা হয়েছে। তাছাড়া আখিরাতের আলোচনা মক্কি সুরাতে খুব বেশি করা হয়েছে, যেমন কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও হিসাব নিকাশের কথা বলা হয়েছে। শিরিক থেকে তওবা করা এবং বাঁচার প্রতি হুকুম করা হয়েছে। তাছাড়া অমুসলিমরা মুসলমানদেরকে যে প্রশ্ন করেছে, যেহেতু ইসলামের প্রাথমিক পর্যায়ে সকল সূরা অবতীর্ণ হয়েছে, ইসলাম তখন নতুন নতুন মানুষদের কাছে প্রসার লাভ করছিল, পরিচয় পাচ্ছিল, তো মানুষেরা ইসলামের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন করছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতের মাধ্যমে খুব সুন্দরভাবে এগুলোর উত্তর দিয়েছেন। তাছাড়া ওই সময় জাহিলি যুগে যে সকল মন্দ প্রথা ছিল বা খারাপ প্রথা ছিল, যেমন নাউযুবিল্লাহ কন্যা সন্তানকে জীবিত হত্যা করা, কবর দিয়ে দেওয়া, ইয়াতিমদের সম্পদ খেয়ে নেওয়া, এই ইত্যাদি সকল বিষয় সম্পর্কে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে এবং এ সকল জিনিস থেকে বাঁচানো হয়েছে। অনুরূপভাবে মক্কি সূরা সমূহের মধ্যে পূর্বেকার নবীদের কাহিনীসমূহ, ঘটনাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং পূর্বেকার নবী রাসূলদের অস্বীকার করার কারণে, তাদের নাফরমানি করার কারণে, তাদের সাথে ব্যাদুবিমূলক আচরণ করার কারণে এবং আল্লাহকে বিশ্বাস না করার কারণে তাদেরকে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসেছিল, এই বেশিরভাগ আলোচনা মক্কি সূরার মধ্যেই হয়েছে। তাছাড়া ভালো চরিত্রের শিক্ষা মক্কি সূরাগুলোতে বেশি হয়েছে, যেমন সৎ, ধৈর্যশীল, কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আর মক্কি সূরাগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূরাগুলোর আয়াতগুলো ছোট কিন্তু খুব শক্তিশালী ও হৃদয়কে কাঁপিয়ে দেয়। তাছাড়া মক্কি সূরাগুলোতে দিন, রাত, আকাশ, সূর্য ইত্যাদি জিনিসের কসম করে এগুলোর গুরুত্বকে আরও দৃঢ়ভাবে বোঝানো হয়েছে। আর বিভিন্ন প্রকৃতির উদাহরণও এই মক্কি সূরাসমূহে দেওয়া হয়েছে, যেমন পাহাড়ের, সমুদ্রের, আকাশের, বৃষ্টির পানির, এসব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহাশক্তি বোঝানো হয়েছে। মক্কি সূরাগুলো যেহেতু প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়েছে ইসলামের বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, তাই এ সকল বিষয় সম্পর্কে বেশি আলোচনা হয়েছে এবং হুকুম আহকাম কম বয়ান করা হয়েছে। বেশি হুকুম আহকাম বা মাসআলা মাসাইল বয়ান করা হয়েছে মদনী সূরাসমূহের মধ্যে। জি হ্যাঁ, মদনী সূরাসমূহের বিশেষত্ব হচ্ছে যে মাসআলা মাসাইল বা হুকুম আহকাম মদনী সূরাতেই অবতীর্ণ হয়েছে। যেমন মদনী সূরার বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে মুফাসসিরিনে কিরামগণ ইরশাদ করেন যে মদনী সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। মদনী সূরাগুলোতে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, পররাষ্ট্রনীতি, ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ ইত্যাদির বিষয়ে আলোচনা করা হয়েছে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদতের রীতিনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, বিধিবিধান, অর্থাৎ শরীয়তের যে হুকুম আহকাম রয়েছে তা মদনী সূরাতেই এগুলো ব্যাপারে বেশি আলোচনা করা হয়েছে। তো দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে কোরআন শরীফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো মুসলমান হিসাবে অবশ্যই আমাদের জেনে রাখা দরকার, যেহেতু আমরা মুসলমান, আমাদের ঈমান আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। তো আমাদের উচিত কোরআন শরীফের সাথে আমাদের গভীর সম্পর্ক থাকা, কোরআন শরীফের ব্যাপারে সকল প্রকার বিস্ময়কর তথ্য আমাদের জেনে রাখা উচিত। যত বেশি আমাদের সম্পর্ক কোরআন শরীফের সাথে থাকবে, ততই আমাদের ঈমান মজবুত হবে এবং দৃঢ় হবে ইনশাআল্লাহ তাআলা। এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআন শরীফের যতগুলো সূরা আছে ওই সূরাসমূহের ফজিলত এবং বিষয়বস্তু সম্পর্কে আগামী অনুষ্ঠান থেকে আলোচনা করব। আজ আমরা কোরআন শরীফের কিছু তথ্য সম্পর্কে জানতে পারলাম, কোরআন শরীফের অবতীর্ণের ধারাবাহিকতার ব্যাপারে জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে কোরআন শরীফে দুই প্রকারের সূরা রয়েছে এবং সেগুলোর বিশেষত্ব কী, এবং সম্পূর্ণ কোরআন শরীফের ফজিলতের ব্যাপারেও আমরা অবগত হইলাম। তো ইনশাআল্লাহ আজাবাজাল আগামী অনুষ্ঠান থেকে আমরা ধারাবাহিকভাবে এক একটি সূরার ফজিলত এবং বিষয়বস্তু সম্পর্কেও আলোচনা শুনব, যে কোন সূরাতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে, কি ব্যাপারে বলা হয়েছে। যখন আমরা এগুলো শুনব এবং এগুলো বুঝব, আর এগুলো বুঝে এবং শুনে যখন আমরা কোরআন শরীফের তেলাওয়াত করব, কোরআন শরীফের আয়াতকে বোঝার চেষ্টা করব, তখন আমাদের ঈমান মজবুত হবে, আমরা তাকওয়ার দিকে ধাবিত হব এবং কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, আর এইভাবে আমরা একজন সাচ্চা পাক্কা প্রকৃত মুমিন হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়াল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।